السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإن كنتم في ريب مما نزلنا على عبدنا فأتوا بسورة من مثله وادعوا شهداءكم من دون الله إن كنتم صادقين فإن لم تفعلوا ولم تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة أعدت للكافرين. প্রথমেই সকলকে আমাদের প্রীতি শুভেচ্ছা বরণ জানাচ্ছি। আজকে আমরা সূরা বাকারা 23 এবং 24 নম্বর আয়াতের তফসির জানব এবং এখানে তাওহীদের সঙ্গে কি সম্পর্ক সেটা আমরা জানব। কারণ আমরা কোরআনুল কারিমে তাওহীদের আয়াতগুলি নিয়ে আলোচনা করব বা তফসির করব বলেছিলাম। কিছু আয়াত যেটা ডাইরেক্ট মানে সরাসরি তাওহীদের সঙ্গে আমরা তার স্পষ্ট অর্থ বুঝি, কিছু আছে যেগুলো তাওহীদ, কারণ পুরো কোরআন তাওহীদকে বোঝানোর জন্য, কিছু আছে পরোক্ষভাবে। তো পরোক্ষভাবে যে আয়াতগুলো তাওহীদের সঙ্গে সম্পৃক্ত সেটা আজকে আমরা এখান থেকে একটা আয়াতের তফসিরের মাধ্যমে আমরা জানব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর আগের আয়াতে তার তাওহীদুল উলুহিয়া জন্য তাওহীদুল রুবিয়ার কথা বলেছেন, অর্থাৎ তাওহীদুল রুবিয়া যিনি রব তিনি হবেন ইবাদতের হকদার, তিনি হবেন ইবাদতের হকদার, এবং সেজন্য তিনি সৃষ্টিকর্তা, তিনি জমিনকে বিছানা স্বরূপ, আসমানকে ছাদ স্বরূপ, বৃষ্টি বর্ষণ করেন আসমান থেকে, ফলাদি তিনি পৃথিবীতে আল্লাহ সৃষ্টি করেন, এগুলো সবকিছুর মাধ্যমে প্রমাণ করে তিনি একমাত্র ইবাদতের হকদার এবং তার সঙ্গে কাউকে শরীক না করা আন্দাজ। আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে বলছেন ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা, ওয়া এবং ইন যদি কুনতুম তোমরা ফি তে রাইবিম মানে সন্দেহে, সন্দেহতে অর্থাৎ সন্দেহে, মিম্মা নাযালনা যে ব্যাপারে মিন মা আসলে মিন মা হারিয়ে গেছে, মিন মা নাযালনা আমি নাজিল করেছি আলা প্রতি আবদিনা আমাদের বান্দা, আমাদের বান্দা বা আমার যে বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি যে নাজিল করেছি কোরআন, এই ব্যাপারে যদি তোমরা সন্দেহ পোষণ করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তোমরা আমার বান্দা মোহাম্মদের উপরে যে আমি কোরআন নাজিল করেছি এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের সন্দেহ হয়, ঠিক আছে, ফাতু তাহলে নিয়ে আসো বেসুরাতিন মিন মিসলিহি একটি সুরা অনুরূপ, অনুরূপ কোরআনের একটি সুরা অনুরূপ একটি সুরা তোমরা নিয়ে আসো, ওয়াদউ শুহাদাকুম এবং তোমরা আহ্বান করো তোমাদের শুহাদা তোমাদের সাক্ষীদেরকে তোমাদের সহযোগীদেরকে, মিন দুনিল্লাহ আল্লাহ ছাড়া, আল্লাহ ব্যতীতকে ফেরেশতা নবী রসুল পণ্ডিত আরবি সাহিত্যিক ডিন ফেরেশতা যাকে পড়ো নিয়ে আসো, তোমাদের যারা সহযোগী এদেরকে তোমরা নিয়ে আসো, ইনকম তুম সাদিকিন যদি তোমার সত্যি তোমাদের দাবিতে সত্য হয়ে থাকো। কারণ মক্কার কাফের মুশরিকরা বলেছিল এই কোরআন মোহাম্মদ নিজেই লিখে নিয়েছে, কোথাও শিখে নিয়েছে বা কেউ তাকে লিখে দিয়েছে বা শিখে নিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাঝে তার বান্দা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে কোরআন নাজিল হয়েছে এর অনুরূপ একটি সুরা নিয়ে আসো যদি তোমরা সত্যি তোমাদের দাবিতে সত্য হয়ে থাকো আল্লাহ ব্যতীত, আল্লাহ ব্যতীত। এখানে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের যেটা প্রমাণ এখানে আয়াতে সেটা আমরা একটু লক্ষ্য করি। আর তার আগে আমরা একটু জানি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে চ্যালেঞ্জ করেছেন, কোরআনের অনুরূপ একটি কোরআন, 10টি সুরা মতো সুরা, 1টি সুরা নিয়ে আসার জন্য। সুরা বাকারা 23-24 নম্বর আয়াতের ফাতেমা হু আমাদের প্রশ্ন হচ্ছে, সুরা বাকারা 23-24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে আরবদেরকে চ্যালেঞ্জ করেছেন যে তোমাদের ভাষায় কোরআন, কোরআনের মতো একটি কোরআন নিয়ে আসো, লাজবাব যেটা সেটাও পারে নাই। এরপরে কি তোমরা কোরআনের একটি সুরার মতো তোমরা সুরা নিয়ে আসো, সেখানেও তারা কি তাদের জন্য তারা পারেনি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের চ্যালেঞ্জ ক্লাব পর্যন্ত রেখে দিয়েছেন। ইনসান এবং জিন সবাই মিলে যদি কোরআন তাকে কোরআন আনতে চায় আনতে পারবে না, যদি একে অপরে সহযোগিতা করে। তাহলে মহানব্বুল আলামিন তার তাওহীদের এখানে যে শিক্ষাটা আমরা পাই সেটা হল পরোক্ষভাবে যে যিনি কোরআন নাজিল করলেন তার মতো কোরআন তোমরা কেউ আনতে পারবে না। তাহলে তিনি একক তার এই গুণে কোরআন নাজিলের ক্ষেত্রে, বিধিবিধান বানানোর ক্ষেত্রে তিনি একক, তার কেউ শরীক নেই। এটা আল্লাহর একটা কাজ, তিনি রব, তিনি রব, তার রুবিয়াতে কেউ শরীক নেই, তার এই কোরআন নাজিলের ব্যাপারে কেউ শরীক নেই, তার এই কোরআনের অনুরূপ কেউ কোরআন আনতে পারবে না, বানাতে পারবে না। আরবরা অনেক চেষ্টা করেছে কিন্তু পারে নাই। কেন পর্যন্ত এই চ্যালেঞ্জ ওপেন? ইসলাম সত্য, কোরআন সত্য, মুহাম্মদ আল্লাহর বান্দা রাসুল, এ একটি চ্যালেঞ্জ কেন পর্যন্ত মানুষকে অপারণ করে গেছে? কোরআন একটি সবচেয়ে বড় মর্যাদা। যে মহান রব্বুল আলামিন এমন বাণী নাজিল করেন, এমন বিধিবিধান রচনা করেন যার অনুরূপ কোন মানুষ কোন সৃষ্টির জন্য সম্ভব না, তার এই গুণে, তার এই কাজে কেউ শরীক নেই, এটা তাওহীদুর রুবিয়াত প্রমাণ করে। তাওহীদুর রুবিয়াত প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন তিনি একক তার কাজে। এখানে আরেকটা জিনিস আমাদের কাছে সুস্পষ্ট হয়ে যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আল্লাহর, মুহাম্মদ যে আল্লাহর রাসূল, তার এখানে সত্যায়ন করা হয়েছে বটে। কারণ মুহাম্মদ যদি আল্লাহর পক্ষ থেকে রাসূল না হয়, নিজে নিজে ঘোষণা বাক্য বানাই যায়, তো তোমরা এখন করে দাও না দেখি, বানাও না কেউ আরেকজন। তাহলে কোরআনের মর্যাদা এবং এই চ্যালেঞ্জ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেসালাতের নবুয়াতের সত্যায়ন করে, এটাও এখান থেকে আমরা বুঝতে পারি। এছাড়া আমাদেরকে আরো যেটা বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন যেমন কামিল পরিপূর্ণ তার সবকিছুতে, এবং তিনি সবাই তার মুখাপেক্ষী, তিনি মুখাপেক্ষীহীন, তার কথা মতো কারি কথা হয় না। তাহলে তার কালামে, রব্বুল আলামিনের যে কালাম, তার যে বাণী, সেখানে তিনি একক। এই সিফাতে, এই গুণে তিনি একক, তার কোন শরীক নেই। তিনি যে তার যে সাধারণ সব দিক থেকে যে পরিপূর্ণ, কোন সৃষ্টি হতে পারে না, এটা তার একটা সিফাত, গুণ। এই তার নিজেও এখানে প্রমাণ করে আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, যে তার যে সাহিত্য, এই সাহিত্যের মধ্যে কেউ সাহিত্য রচনা করতে পারে না, এটাও তার একটা গুণ, এখানেও তিনি একক। এখানে আরো একটা জিনিস স্পষ্ট হয় আয়াতের মধ্যে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহর বান্দা, আল্লাহর কি বান্দা, তার মাঝে রুবুবিয়াতের বা উলুহিয়াতের কোন কিছুই নেই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে অনেক জায়গাতে তার রাসূলকে বান্দা বলে আখ্যায়িত করেছেন, যেমন মানে উঁচু উঁচু স্থানে অন্য মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাতে, যেমন মেরাজ এবং ইসরার ক্ষেত্রে আল্লাহ বলছেন সুবহান আল্লাযী আসরা বি আবদি, সুবহান আল্লাযী আসরা বি আবদি, একটু প্লিজ, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, যেমন একটু ক্লাসে আছি, আপনি আধা ঘন্টা পরে চলে গেলেন, ঠিক আছে, মেরাজ এবং ইসরার ক্ষেত্রে সূরা বনী ইসরাইল বলছেন সুবহান আল্লাযী আসরা বি আবদিহি, এখানে বান্দা বলে আল্লাহ আখ্যায়িত করেছেন। কোরআনের ক্ষেত্র তাবারাকাল্লাযী নাযযালাল ফুরকানা আলা আবদিহি, আলা আবদিহি ওয়ালাম্মা কামা আব্দুল্লাহ ইয়াদউ, নামাজের ক্ষেত্রে ওয়াল্লাযী ইয়ানহা আব্দাহু ইযা সাল্লা, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন উঁচু উঁচু স্থানে অবস্থাতে তার বান্দা বলে আখ্যায়িত করেছেন। কাজী তারা বলে আব্দুল নবী, বিল নবীরা বলে আব্দুল নবী, নবীর বান্দা, শিয়ারা বলে আব্দুল হুসাইন, হুসাইনের বান্দা, নিঃসন্দেহে এরা শিরক করে, কারণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রুবুবিয়াতের কিছু ছিল না, থাকলে তো তিনি কিরে যাবেন, আল্লাহর শরীক হয়ে যাবেন, আউযুবিল্লাহ। এজন্য এই আয়াত আলা আবদিনা মিম্মা নাযযালনা আলা আবদিনা, আমার বান্দার প্রতি নাযিল করেছি, তাহলে তিনি বান্দা পাবে সাধারণ বান্দা না, তিনি পরিপূর্ণ বান্দা। এই আয়াতের মাঝে আমাদের কাছে আরো একটা জিনিস স্পষ্ট হয় যে কোরআনুল করিম আমরা যখন পড়ব তখন এইভাবেই পড়ব যে মহান রব্বুল আলামিনের বাণী, এবং যখন কোরআন পড়ব মনে যেন এমন হয় যে আল্লাহ মহান, আল্লাহ আমার সঙ্গে কথা বলছেন। আপনার আগে বলেছিলাম যে যদি আপনি চান আল্লাহ আপনার সঙ্গে কথা বলুন তাহলে আপনি কোরআন পড়ুন, তবে কোরআন বুঝে পড়লে এটা সম্ভব, মিনিং অর্থ জেনে। আর আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান তখন নামাজ দাঁড়িয়ে যান, এ ধরনের কথা সালাফে সালিহদের কেউ কেউ বলেছেন, হাদিস নাই। তাহলে এই আয়াতের মাঝে আমরা তাওহীদ খুদ করে পেয়েছি যে কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের বাণী, তো আল্লাহর বাণীর মতো আর কারি বাণী হয় না, কালামের মতো আর কারি কালাম হয় না। মহান রব্বুল আলামিন তার এখানে তিনি একক, রুবুবিয়াতে এই কাজে তিনি একক, আর তাওহীদ রুবুবিয়াতের এই আয়াতটি তাওহীদ রুবুবিয়াতের জন্য একটি অত্যন্ত শক্ত দলিল আমাদের জন্য। এভাবে যদি আমরা আয়াতগুলি দেখি কোরআনুল করিমের, আমরা দেখতে পাব যে কোরআনুল করিমে আল্লাহ রব্বুল আলামিন আসলে তাওহীদকে, পুরো কোরআনকে যদি আমরা রিসার্চ করি সবকিছুর মধ্যে আমরা তাওহীদ খোঁজ করে পাই, সবকিছুর মধ্যে আমরা ডাইরেক্ট ইনডাইরেক্ট আমরা পাই। এবং এখানে আমরা কোরআনুল করিমের যে আয়াতগুলিকে যদি আমরা বোঝার চেষ্টা করি, তখন পুরো কোরআন আমাদের জন্য তাওহীদকে কত চমৎকার করে সুন্দর করে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যেটা কথা বলছেন আমাদেরকে যে ফাইন লাম তাফআলু ওয়া লাম তাফআলু, তোমরা এটা পারবেও না, পারো নাই, পারবেও না, এই কোরআনের অনুরূপ কোরআন আনতে একটি সুরা, তোমরা জাহান্নামের আগুন থেকে ভয় করো, আল্লাহ কুলহান নাস, যার ইন্ধন হবে মানুষ, ওয়াল হিজারা এবং পাথর, উইদ্দাত লিল কাফিরিন, কাফেরদের জন্য জাহান্নাম তৈরি করা হয়েছে। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ যে তার ইবাদত করবে, আব্দ হবে, সেটাও প্রমাণ করে দিয়েছেন। তবে রুহিয়ার কথা পারবে না তোমরা, কারণ এটা মানুষের ক্ষমতার ভিতরের না। যে দুর্বল সে সবলের ইবাদত করবে, যে মূলত দুর্বল সে যে শক্তিশালী তাই ইবাদত করবে, এটা তো নিয়ম হওয়া উচিত, ঠিক না? তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন যেমন এখানে আমাদেরকে আমাদের দুর্বলতার কথা আল্লাহ এখানে প্রমাণ করে দিয়েছেন, তা যে দুর্বল সে কি করবে, আপ হবে, আর যিনি সবল তিনি হবেন মাহবুদ। অর্থাৎ সবল বলতে যিনি কোন দিক থেকে দুর্বল থাকবে না, কারণ আমাদের সবল দুর্বলের মধ্যে তো কোন দিক থেকে না কোন দিকে দুর্বল কেউ আছে, কিন্তু যিনি সম্পূর্ণভাবে পরিপূর্ণ, যার মধ্যে কোনো দুর্বলতা নেই, কোনো কিছু করতে তার কাছে কিছুই করতে হয় না, শুধু কোন ফায়কুন বললেই হয়ে যায়, সেই মহানব্বুল আলমিন, সেই মহানব্বুল আলমিন তিনি হবেন আমাদের বার্তার হকদার। যখন আমরা চ্যালেঞ্জের মোকাবিলা করতে পারি না, আমরা দুর্বল, যিনি চ্যালেঞ্জ করেন তারই তাকে মানতে হবে, তারই বরত করতে হবে উচিত। এখানে জাহান্নামের কথা আল্লাহ বলছেন, যেটা জানিন্দ হবে মানুষ এবং পাথর। পাথর এই জন্যে হবে যে যে অনেকে পাথর পূজা করেছে, যাতে এই পাথরগুলিকে দেখে যে না তাদের খোলাগুলো আগুনে জ্বলতেছে, কিছু করার নেই, অথবা আগুনে তাপ বাড়ানোর জন্য। এর আগে আপনাদের বলেছিলাম যে জাহান্নামের আগুনের তাপ কত হবে, মনে আছে আপনাদের? বর্তমান দুনিয়ার আগুনের তাপ এর চাইতে জাহান্নামের আগুন কয়গুণ বেশি হবে? আরো 70 গুণ বেশি হবে। তাহলে এই দুনিয়ার যদি আমরা হিসাব করি, এটাকে 70 দিয়ে গুণ দিই আমরা, তাহলে এটা হিসাব করে দেখা গেছে 280,000 তাপমাত্রা হবে। যেমন কি আমাদের সূর্যের তাপের কথা আপনাদের বলেছিলাম, কত 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে, কারণ মাত্র নেমে আসবে, এক মাইল দূরে থাকবে সূর্য। এখন যে দূরত্ব তার তাপমাত্রা হিসাব করে, যখন নিকট হবে তার তাপমাত্রা হিসাব করলে, যারা হিসাব করেছেন বলেছেন যে 6,000 সেলসিয়াস ডিগ্রি হবে সূর্যের তাপ। সুবহানাল্লাহ আজিম। আর তাহলে জাহান্নামের আগুনের তাপমাত্রা হবে 280,000 তাপ। এই পৃথিবীর আগুনকে যদি আপনি তাপে নিয়ে আসেন, তাহলে সবচেয়ে যে পাতগুলো তাপমাত্রা বেশি সহ্য করতে পারে তার একটা হিসাব আমি এখন কত ওটা আমি তবে হিসাব গ্রহণ করে নিতে দেখা গেছে 280,000। সাহাবায়ে কিরাম বললেন, ওয়াই ইয়া রাসূলুল্লাহ, যা এই একটা তাপেই তো যথেষ্ট। রাসূল বললেন, না, আরো 70 গুণ বাড়ানো হবে আল্লাহর নাফরমানদেরকে জানানোর জন্য। এই জন্য জাহান্নামে সূর্য চন্দ্র নক্ষত্রকে দেওয়া হবে, কারণ যারা সূর্য পূজা করেছে, চন্দ্র পূজা করেছে, তারকা পূজা করেছে, তারা যেন দেখে তাদের খোদারা চলতেছে তাদের সাথে। এবং এখানে আরেকটা হল জাহান্নামের পেট ভরানোর জন্য, জাহান্নামের পেট ভরানোর জন্য, উত্তাপ বাড়ানোর জন্য। এবং এখানে আরেকটা আমাদের আকিদা, আহলে সুন্নাহ জামাত আকিদা প্রমাণিত হয় যে জাহান্নাম তৈরি করা আছে, উপরে আছে না নিচে আছে, ইলিন উপরে সে জিদ নিচে, বাংলা নবী আলাইহিসসালাম মেরাজে গিয়ে জান্নাত জাহান্নাম দেখেছিলেন। যেখানেই থাক, আমাদের আকিদা হল জাহান্নাম এবং জান্নাত বানানো হয়ে গেছে, হবে তা বানানো আছে, এটা আমাদের আকিদা মনে রাখতে হবে। কিন্তু কারণ কিছু কিছু বাতিল দরজ দ্বারা মনে করে না, জাহান্নাম জান্নাত এখন তৈরি হয়নি। এটাও মনে রাখতে হবে যে জাহান্নামের ইন্ধন মূলত জাহান্নাম কাফেরদের জন্য, এছাড়াও স্থায়ী জাহান্নামী হবে কারা, কাফের, এখানে অর্থ হচ্ছে স্থায়ী জাহান্নামী যারা, তারা কাফের যারা, তাদের জন্য জাহান্নাম তৈরি করেছে মূলত। তবে যারা মুওয়াহিদ, তাওহীদ যারা মানে, যারা ভুল করে, পাপ করে ফেলে ইচ্ছা করে অনিচ্ছা করে, এরা যদি পাপ নিয়ে মারা যায় এবং কেমতের দিন তাদের পাপের পাল্লা ভারী হয়, পাপের পাল্লা, এবং জাহান্নামে যেতেই হয়, তবে তারা স্থায়ী জাহান্নামে হবে না। এটা আমাদের আহসানুল্লাহ আকীদা। এবং মুতাওয়াল্লি কাদির আলাইহি খাল্লাদু ফিন্নার, যারা বড় গুনাহ করে মারা যায়, শিরক বা কুফরি, বড় কুফর, বড় শিরক, বড় মুনাফিকি ছাড়া অন্যান্য যেগুলো বড়, এগুলি করে যদি কেউ মারা যায় তোবা ছাড়া, আল্লাহ ইচ্ছাধীন চাইলে তিনি প্রথমেই ক্ষমাতে জ্বালিয়ে পরিষ্কার করে এরপর জান্নাত দিবেন। এটাও আমাদের আকীদা মনে রাখতে হবে। জাহান্নাম তৈরি হয়েছে এটা আমরা বিশ্বাস করি, আলোচনা মাত্র আকীদা। এই জাহান্নামের চিরস্থায়ী বাসিন্দা হবে কারা? কাফের, মুশরিকরা, মুওয়াহিদ যারা, মুসলমান যারা, এরা জাহান্নামে যাবে, তবে স্থায়ী জাহান্নামে হবে না। আজকাল দেখা যায় অনেকে বলে, না খ্রিস্টানদেরকে আমি কাফের বলতে পারি না, ওরাও জানা যেতে পারে। না, বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মাবলম্বী যারা, তারা অবশ্যই কাফের এবং তারা অবশ্যই চিরস্থায়ী জাহান্নামে হবে, কোন এখানে সন্দেহ করার অবকাশ নেই। অনেকে মনে করে যে ওরা খুব সুখে আছে, ভালো আছে, যদি জাহান্নামেই হয় তো দুনিয়া তারা এদেরকে তো ভালো লাগছে, কিন্তু তারা খেলা তো বুঝে ভালো থাকবে। এরকম একটা সন্দেহ করে অনেক কিছু বাতিল আকিদার লোকজন, এটা ঠিক না। দুনিয়া আল্লাহর কাছে মাছের দ্বারা সমান পরিমাণ না, মূল্য নেই। দুনিয়াতে কাকে সুখী করলা, দুনিয়াতে কাউকে সুখী বানানো আল্লাহ তার সন্তুষ্ট আলামত নয়, এবং কাউকে এই দুনিয়াতে দুঃখী কষ্টে রাখার মানে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট তার আলামত নয়, বরং সেটা তার সন্তুষ্ট আলামত হতে পারে। তাহলে এই দুনিয়া পুরোটাই পরীক্ষা, কাউকে দিয়ে কাউকে না দিয়ে, কাউকে ভালো ভালো দিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত আমি ইঙ্গিত দিয়েছি যে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে তাওহীদের কথা আমাদেরকে জানিয়েছেন, যে তিনি রুবুবিয়াতে একক, তিনি তার বাণীতে একক, তার মত এবং তার চ্যালেঞ্জ কবুল করার মানে তখনই করতে পারত যেহেতু কেউ তার শরীর থাকত, কিন্তু তার শরীর নেই রুবুবিয়াতে, আসমা সিফাতে, উলুহিয়াতে। অতএব সবসময় আল্লাহ রাব্বুল কোরআনুল কারীমে তার রুবুবিয়াত এবং আসমা সিফাতে বর্ণনা করে তিনি যে একমাত্র ইবাদতের হাকদার, একমাত্র তিনি যে প্রাপ্য ইবাদতের, আর কেউ ইলা হাক নেই, সব বাতিল। এটা আল্লাহ কোরআনের সবকিছুর মধ্যে আমাদেরকে দায়িত্ব, অনেক কিছুতে আমাদের আয়াত এভাবে আমাদেরকে বুঝিয়েছেন। আজকের মতো এতটুকুই আপনাদেরকে বলব যে আপনারা যখন কোরআন পড়বেন তখন আপনাদের প্রথমে বলেছি যে তাওহীদ এবং শিরক শূন্যতার বেড়া যে বুঝবে না, সে পুরো শরীয়ত বুঝতে অক্ষম। সে যত বড় পণ্ডিত হোক, আলেম হোক, যত বড় শিক্ষাবিদ হোক, যে তাওহীদ এবং শিরক বুঝবে না, তাওহীদ মানে একমাত্র আল্লাহর জন্যে, আর শিরক মানে আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা, এই দুটো পার্থক্য বুঝবে না। সুন্নত মানে আল্লাহর একমাত্র নবীর তরিকা, বিদাত মানে অন্য অন্য তরিকা, পার্থক্য করতে পারবে না, সে কোরআন বুঝবে না। সে কোরআন লক্ষ কোটি বার পুরো খতম দেখ, হাফেজ, পাক্কা হাফেজ হোক, কিং আব্দুল আজিজ কোরআন মেমরাইজ প্রতিযোগিতা যেটা কম্পিটিশনে ফার্স্ট হোক, মেডেল পাক, টাকা পাক, রিয়াল পাক, কিন্তু সে কোরআন বুঝবে না। এই জন্য বন্ধুরা, প্রিয় ভাই বোনরা, কোরআন বুঝতে পারা এটা মহানব্বুল আলমিনের বড় এক নিয়ামত, আর এই জন্য আমাদের সহি মানহাজ, সিলেবাস লাগবে, আকিদা লাগবে। যারা আকিদায় গণ্ডগোল, সে কোরআন কখনোই বুঝবে না। কোরআন পড়ে পড়ে তার উল্টো তাওহীদকে শিরিক করবে, শিরিককে তাওহীদ করবে, সুন্নতকে বিদআত করবে, বিদআতকে সুন্নত করবে। এই জন্য আমরা কোরআন বোঝার জন্য আমরা দিন একটা করে আয়াত হলেও আগে ভালো করে পড়বেন, দু চারবার পারলে মুখস্থ করে নেবেন, এরপরে অর্থটা জানবেন, এরপরে নিজে আমলের আমল হলে আমল করবেন, অন্যকে আমল করাবেন, এবং আয়াত নিয়ে একটু গবেষণা করবেন। তবে গবেষণার জন্য আবার কিছু পণ্ডিত আছে ভবিষ্যৎ দার্শনিক নিজ নিজেই যা মনে করবে তা না, কোরআন সুন্নাহ আলোকেই গবেষণা করতে হবে, নাহলে ইমাম গাজ্জালির মতো মানুষ বণ্ডিত কেউ বিবেক আবেগ দিয়ে, সুফি ছিলেন সুফির আবেগ দিয়ে বুঝে, আর বিবেক যেমন বিবেক দিয়ে যেরকম বিভিন্ন যারা বাতিল দলের আকলান যারা ফিলোসফি যারা যারা বড় বড় দার্শনিক বা এখনো মনে মনে বড় বড় পণ্ডিত মনে করে ইসলামিক গবেষক মনে করে, দেখা গেছে যে চলে গেছে কোথায় একেবারে কোথায় তলিয়ে গেছে সে নিজেও জানে না, গুমরা কোথায় তলিয়েছে। এই জন্য কোরআন বলছে জবালাম দায়ী না বহু দূরে পথভ্রষ্ট, মুবিনা দলাল মুবিনা সুস্পষ্ট। এজন্যে আমরা এই কোরআন যখন পড়ব এবং আপনাদের বলেছি যে বাতিল রাজকে তাদের বাতিলকে হক বলে চালানোর সবচেয়ে বড় হাতিয়ার যেটা নিয়েছে কোরআনের অপব্যাখ্যা, নিজস্ব ব্যাখ্যা, সুফিরা সুফিদের ব্যাখ্যা, শিয়ারা শিয়াদের ব্যাখ্যা, যত বাতিল লাগিয়ে কাদিয়ানিরা কাদিয়ানি ব্যাখ্যা, যে যে আমাদের দেখবেন এই কোরআনের ব্যাখ্যা যার যার মতো করে দিয়ে এবং যে ব্যাখ্যাগুলো তৌহিদ এবং সুন্নাহ পরিপন্থী, রাসূলের আদর্শ পরিপন্থী, সাহাবাদের আদর্শ পরিপন্থী বা তারা যে বুঝছে বুঝের পরিপন্থী, এই জন্য কোরআন সুন্নাহ বুঝতে হবে, সেটা বুঝ অবশ্যই সালাফে সালেহীন রাসূল এবং সাহাবাদের বুঝ নিতে হবে, আমলটা সেটাই নিতে হবে, ওর দাওয়াত তাবলীগটা সেটাই নিতে হবে। আজ কোরআনের বুঝ যার যার, এর আমলটাও যার যার, দাওয়াত তাবলীগটাও যার যার, এই জন্য যার যার দল তৈরি হয়েছে, আল্লাহর মানুষ বান্দা তৈরি হয়নি। এই জন্য বাতিলদের বাতিলকে হক বলে চালানোর চারটা পন্থা আপনাদের বলেছিলাম, চারটা হাতিয়ার মনে আছে তো আপনাদের, এক নম্বরে কোরআন সহি হাদিস কিন্তু ব্যাখ্যাটা নিজেদের, দেখবেন সুফিরা শিয়ারা সবচেয়ে কঠিন মারাত্মকেরা আপন আপন ব্যাখ্যা কঠিন, মানে খুব মনে হবে অনেক তথ্য অনেক গভীর অনেক মানে আসরার বাতিনি বাতিল রয়েছে, মানে এর মধ্যে খুব, কিন্তু সবগুলো আসলে দেখা যাবে যে এগুলো সব বাতিল। দুই নম্বরে যেগুলো কোরআনের রূপক আয়াত মুতাশাবিহাত বা হাদিস যেগুলো, এগুলোকে ইমান আনতে হবে এবং আল্লাহ এবং যারা উলুল ইলম যারা জ্ঞান বাণী তাদের মধ্যে ছেড়ে দেবে তারা কি ব্যাখ্যা করে কি বলে, নিজেরা নিজেরা যা ইচ্ছা তাই এর একটা অর্থ বলা যাবে না, তারা এটাও করে যে সমস্ত রূপক আয়াত বা হাদিস যেগুলো হয়তো আমরা বুঝি না সেগুলোকে তারা এক একটা বুঝ দিয়ে যার যার চিন্তা চেতনা বা সেটাকে সাথে হাসিল করে। আর তিন নম্বরে জয়ীফ হাদিস দুর্বল হাদিস যা রাসুলের হাদিস বলে প্রমাণিত হয়নি, আর চার নম্বরে জাল হাদিস যেটা রাসুলের নামে মিথ্যা বলে প্রমাণিত হয়েছে। এই চারটা পন্থা ধর্মীয় পন্থা যেটা সাধারণ মানুষ মনে করবে তো কোরআনই বলছে হাদিসই বলছে, এ তো কোরআন ব্যাখ্যা করতেছে এবং এই ব্যাখ্যাগুলি হয়তো বিভিন্ন বুজুর্গদের না কথা বলেছে মনে যে কোরআন সুন্নাহ বিরোধী, এই বাতিলরা তাদের বাতিলকে হক বলে চালানোর এই পথগুলি মারাত্মক, আজ কোরআন দিয়ে মানুষকে গুমরা করতেছে, এই হাদিস দিয়ে মানুষকে গুমরা করছে, আমরা সাবধান থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের কোরআনুল কারীমের, আমি বলেছিলাম স্টেপ কতগুলো কোরআনের হক চারটা বলেছিলাম আপনাদের, বিশুদ্ধ দোয়াশিকে নিয়মিত পাঠ করা, সঠিক অর্থ জানা, নিজে আমল করা, চানাবন্ধকে দাওয়াত তাবলীগ করা, এভাবে যদি আমরা বলেছিলাম কোরআন শিক্ষার জন্য যে আপনি ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণ স্বরধ্বনি শিখেন, কোরআন বিশুদ্ধ তেলাওয়াত শিখেন, শিখা যখন হয়ে যাবে বা আপনি পড়েন, পড়া যখন হবে আপনি অর্থ জানেন, অর্থ জানেন আমল করেন, আমল করে অন্যকে দাওয়া পৌঁছান, এভাবে আমরা স্টেপ বাই স্টেপ কাজগুলি করতে থাকি তাহলে কোরআন আমাদের বন্ধ হবে, কেমন দিন সুপাশ করবে ইনশা আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সে তৌফিক আমাদেরকে দান করুন। আমিন ও সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আর তার আগে বলব যার কোরআনকে বুঝার এবং বুঝানোর যে কত অভাব, বুঝানোর বুঝারও মানুষ প্রচন্ড অভাব, অন্যকে যে বুঝাবে কোরআন সঠিকভাবে সেটা প্রচন্ড অভাব, সত্যিকারের অভাব। আজকের সমাগমটা একটু খারাপ, গতকালকে এয়ারপোর্টে গেছিলাম, আমি সারুরা প্রোগ্রাম করতে যাব, এখান থেকে প্রায় 2000 কিলোমিটার মানে আরো বেশি হবে, একটু গাড়ির সমস্যা হওয়ার কারণে রাস্তায় আমরা সঠিক টাইমে এয়ারপোর্টে পৌঁছতে পারি নাই, যার ফলে রিয়াদ দমন টু রিয়াদের ফ্লাইট ক্যান্সেল হওয়ার কারণে সারুরা যেটা ওটারও বুকিং ক্যান্সেল হয়ে গেছে, যার ফলে রিয়াজা প্রায় পাচ্ছিলাম, কিন্তু রিয়াদ থেকে শাহরা পাচ্ছিলাম না। তো ওইখানের ভাইয়েরা প্রায় ছোট্ট একটা শহর, সব বাঙালি ভাইয়েরা আজকে আসার কথা ছিল, বড় একটা আয়োজন ছিল, বছরে একটা প্রোগ্রাম যেতে পারিনি। ওখানে তাদের একটা বিশাল দুঃখ কষ্ট আজকে তাদের শোক। তারপরও অন্য একজন ভাইকে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে প্রোগ্রামটা চালু না হবে। তো কদমাশাল আল্লাহ যা ছিল ফেসলা সেটাই, এই ধরনের কোন সময় হয় নাই। আল্লাহ রব্বুল আলামিন হাতের মধ্যে কোন কল্যাণ নিহিত রেখেছেন আমার জন্য বা তাদের জন্য, সেই দোয়া করে যেন আল্লাহ এর কোন খারাপ দিক থাকে সেটাকে যেন আল্লাহ তার থেকে আমাদেরকে নাজাত দেন, ভালো থাকলে সেটা আমাদেরকে জন্য দান করেন। আমি আজকের মধ্যে এখানে শেষ করছি, কারো প্রশ্ন থাকলে অল্প সময় আছে, আপনার প্রশ্ন করতে পারেন, মাইক ফ্রি করতেছি। আমাদের এখানে মনে হয় শেখ ঢাকাতে কি কোন স্কুল আছে যেখানে বাংলা ইংলিশ আরবিক সহি আকিদা হয়? আমার এক ভাইয়ের ছেলে কে দিতে চাই, সেখানে কি থাকার ব্যবস্থা? আমাদের শ্রীন আখতার আপু জানতে চেয়েছেন যে তার এক ভাইয়ের ছেলে দিতে চায় একটা সহি আকিদার প্রতিষ্ঠান স্কুল, যেখানে বাংলা ইংলিশ আরবিক সবকিছু পড়া হয়। আসলে মধ্যে কিছু পিস নামে স্কুল শুরু হয়েছিল, যেখানে হয়তো কিছু ভাইরা সহি আকিদার কাজ করতেছিল, এগুলো তো বন্ধ হয়ে গেছে। এখন অন্য কোন নামে আছে কিনা যাই না, তবে অরিজিনালি যেটা খুব ভালো মানের এবং আকিদার কথা যেটা সহি আকিদা বলতে যেটাকে সহি আকিদা বলা হয় এবং দায়িত্ব নিয়ে আমানতের সাথে, আমার জনমতে 100% স্কুল আছে কিনা যাই না, তবে খোঁজ নিয়ে হয়তো দেখা যেতে পারে, হয়তো চলার মতো ইনশাল্লাহ। আমি খবর দিয়ে দেখব, যদি হয় আপনাকে জানাবো ইনশাল্লাহ। আয়েশা আপু প্রশ্ন করেছেন যে যারা বিনা ওজরে ঘরে ফরজ নামাজ পড়বে তাদের কি সগীরা নাকি কবিরা গোনাহ হবে? ওলামারা জমহুরের যেটা মত হল সোলামাদের, যে বিনা ওজরে শরীয়তের কোন ওজর ছাড়া ঘরে নামাজ পড়লে পুরুষ মানুষ নামাজ হবে, তবে মাকরুহ হবে, মানে কাজটা ভালো না, তবে আল্লাহ গোনাহ লিখবেন না। এবার কেউ কেউ বলেছেন যে না, নামাজই হবে না, নামাজেই হবে না, তবে ব্যাপারে যে হাদিসটা এসেছে হাদিসটা সহি না, যে ব্যক্তি ঘরে নামাজ পড়ল তার নামাজই হবে না, হাদিসটা সহি না, এই জন্য বললো নামাজ হয়ে যাবে, বলবো আবার তাকে নামাজটা পড়তে হবে, তবে সে গুনাহগার হবে আর এটা কবিরা গুনাহ হবে, কারণ ওয়াজিব ত্যাগ করা, কারণ জামাতে নামাজ পড়া ওয়াজিব, আর ওয়াজিব ত্যাগ করলে এটা কবিরা গুনাহ হবে। জি আয়েশা আপু, এখনো বন্ধ হয়নি আমার জানা মতে, শুধু নামে নামটা কোনটা আয়েশা আপু, কোনটা স্কুল সেটা? একটা মনে হয় চেঞ্জ করতে পেরেছিল, বাকিরা চেঞ্জ করতে পারেনি। একটা ছিল লাইফ, যেটা ছিল একটা লাইফ, লাইফটার অবস্থা কি ওটা মনে হয় চেঞ্জ হয়নি, বাকি পিস বন্ধ হয়েছে বা কিছু হয়তো চেঞ্জ হয়েছে। পিস স্কুল সম্ভবত যেটা মুফতি কাজী ইব্রাহিম সাহেবের, সেটা 100% সহি আকিদা কি না আমার জানা নেই, চেক করছেন। ওনারটা আগেই নাম চেঞ্জ করেছিলেন, সম্ভবত সেটা আছে। জি, আর কারো প্রশ্ন আছে?
যে যেটা আমি জিজ্ঞেস করেছি যে জামাতে নামাজ ছেড়ে দিলে বিনা ওজরে ঘরে পড়লে কবিরা গুনাহ হয়, কিন্তু অনেকে এটা মানতে চায় না, বলে যে এটা সগীরা গুনাহ হবে, নামাজ হয়ে যাবে। কারণ তারা বলে যে সমস্ত মসজিদ আছে, বেশিরভাগ মসজিদই দেখা যায় যে বিদাতি হুজুর বা তারা তাবিজ দেয় ইত্যাদি ইত্যাদি, তো তাদের পিছনে নামাজ পড়ার চাইতে ঘরে পড়া উত্তম, এরকম তারা বলে থাকে। তো এই ব্যাপারে আপনার মতামত জানতে চাচ্ছি যে যদি এরকম মসজিদ থাকে যেখানে বিদাতি ইমাম থাকে বা তারা তাবিজের তাবিজ দেয় মিলাদ করে ইত্যাদি ইত্যাদি, তো তাদের পিছনে তারপরও কি তাদের জামাত ছাড়া কি উচিত হবে এইসব কারণে? আর অনেকে বলে যে মসজিদ হচ্ছে সুদের টাকায় নির্মাণ করা হয়, এজন্য মসজিদে ওইসব মসজিদে জামাতে নামাজ পড়া চাইতে ঘরে উত্তম, তো তাদের এই এই ধরনের মতামত কি সঠিক আছে কিনা? আর আরেকটা শেখ আমার প্রশ্ন হচ্ছে যে কাউকে যদি কর্জে হাসানা দেয়া হয় অথবা ধার দেওয়া হয় টাকা, তো বলা হয়েছে যে এতে করে হচ্ছে সেই ব্যক্তি যে ঋণ দিল সেই ব্যক্তির অর্ধেক টাকা সাদাকা করা হবে, অর্থাৎ সে যদি 10 টাকা দেয় তাহলে 5 টাকা তার সাদকার খাতায় লিখা হবে, আর যদি সে সেটা সময় হয়ে দেওয়ার পরেও মানে ঋণ ফেরত দিবে 3 মাসের জন্য নিচ্ছে, তো 3 মাসের পরেও যদি সে আরো সময় বাড়িয়ে দেয় তাহলে তার পুরো টাকা সাদকার সমান হবে, এই কথাটাকে সঠিক কিনা এবং এটা কোনো হাদিসে আছে কিনা এটা আমি জানতে চাচ্ছি। সেটা আমার প্রশ্নটা বুঝা গেছে?
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। যে আয়েশা তো মসজিদে জামাতের সঙ্গে নামাজ সুন্নত, এটাই সঠিক মত। আর যদি তা করলে সেটা কবিরা গুনাহ হবে। বাকি যেটা অজুহাত যে টাকা দিয়ে বানানো হয়েছে বা সেখানে সুদ ঘুষ আর টাকা দিয়ে বা সেখানে ইমামের আকিদা সহি না, আকিদা যদি এমন হয় যেটা কুফুরি পর্যায়ে শিরিক পর্যায়ে এবং তাকে জানানো হয় এবং তারপর হুজ্জত কায়েম করা হয় এবং সে সবকিছু জানার পরে পরে হর ধর্মে করে বলে না আমি মানি না, তাহলে একটা কথা। এই জন্য স্বামী আমার দেশে যারা ইমাম এরা জানি না, ওজোর আছে অজ্ঞতা, ওদেরকে বোঝানো কেউ বুঝাবেও না ঠিক মতো, এই জন্য তাদের পিছনে আমরা নামাজ পড়তে বলব। এই শিবিরে যারা খোল্লাম খোল্লাম শিরিক কুফুরি করে, কুবর পূজা করে, মিলাদ করে, তাবিজ বেচে বের করে, এগুলোর পিছনে নামাজ পড়া যাবে, তবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে। এই অজুহাত দিয়ে ঘরে নামাজ পড়া ঠিক হবে না, বা নামাজ দেরি করে, ফজর নামাজ দেরি করে বা আসর নামাজ দেরি করে, না জামাত পড়তে হবে, এটা ফেতনা করা যাবে না। কাজে হাসানা এটা সালাফে সালেহীনদের কথা, যে তুমি যদি একবার কর্জ দাও কাউকে তাহলে অর্ধেক যেন তুমি তাকে দান করেছ, যদি দুইবার তাকে কর্জ দাও তাহলে বুঝতে হবে তুমি পুরাটাকে দান করেছ, অর্থাৎ দান করার সময় পুরোটা দান করার সময় নিকি পাবা। এটা হাদিস না, এটা সালাফে সালেহীনদের কথা। এবার এখন যদি কেউ কর্জ দেয় বলবে যে তুমি অর্ধেক বোকা, দুইবার যদি কর্জ দেয় তাহলে বলবে তুমি ডাবল বোকা, ফুল বোকা, ফুল স্তুমি, কারণ টাকা দিয়ে তুমি টাকা নষ্ট করে হারাই দাও কিছুই পাও না। দেখেন তাহলে আমাদের কোথায় আমরা গিয়েছি। তারপরও যদি আপনি জানেন জামানত দান বা যাদের অর্থ আছে, আবার অনেকেই হয়তো নিকির জন্য যারে তারে, এবং কর্জ কখনো দেওয়ার সময় অবশ্যই লিখিত এবং সাক্ষী দিতে হবে, কর্জ দেওয়ার যে নিয়ম সেটা পালন করবেন, কখনোই নিয়ম ভঙ্গ করবেন না। নিয়ম থাকবে যে যদি দিতে পারে ভালো, না দিতে পারলে মাফ করে দেব, যদি গরিব হয় বললো খালি অবশ্য তার কাছ থেকে নিতে হবে, কারণ তার অর্থ দেওয়ার মতো আছে। আরেকটা হল যদি কেউ কর্জ নেওয়ার পরে সময় চাই, সময় দিতে হবে, দিতে পারছে না পুরোটা হয়তো কিছু মাফ করবেন, সেটাও ইসলামের উৎসাহিত করা হয়েছে। জি আজকের কথা এখানে শেষ করতে চাই আমরা। আমি ওইখানে একটা প্রশ্ন ছিল আমাদের শাহানা সুলতানাপুর, যে মসজিদের সামনের হোটেলে ইমামের সাথে নামাজ পড়লে নামাজ কি হবে? না হবে না, নামাজ হবে না তো, কারণ ইমাম বরাবর দাঁড়াতে হবে, ইমাম যে লাইন আছে কমপক্ষে সেই বরাবর দাঁড়াতে হবে, তার সামনে দাঁড়ালে হবে না। আর একটা হল যে পিছনে যদি হয় বা ডানে বামে হয় হোটেলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়বে তাও হবে না, মসজিদের নামতে হবে। এবং যেখানে মসজিদের সাথে যে লাইনগুলো একের পর এক লেগে বা ধারাবাহিকতা আয় একটার পর একটা আছে, ঠিক এমন দাঁড়ালে নামাজ হবে, বাকি মধ্যখানে বিরাট রাস্তা বিরাট ফাঁক ভেতরে আর কি করতে আবার করতে হবে, নামাজগুলো আবার তাকে পড়তে হবে। কাজ করে সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।